আসসালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকের এপিসোডে আমাদের গেস্ট হচ্ছেন তৌহিদ ভাই, খাসফুরের তৌহিদ ভাই। তৌহিদ ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমাদের আজকের লাইন আপ আগের মতোই, আমি তানভীর হোস্ট হিসেবে, আমার সাথে আছে কো হোস্ট হিসেবে জুবায়ের এবং মাহবুব ভাই। আর আচ্ছা, তো আমাদের আজকের যে টপিক সেটা মেইনলি আসলে হালাল বিজনেস বা হালাল বিজনেস এর সাথে আপনাদের যে বিজনেসটা খাস ফুড, এটার কিছু এক্সপিরিয়েন্স বা আমরা এটার বিজনেস প্ল্যান বা এই ধরনের বিষয় নিয়ে কথা বলবো। বিকজ এখনকার সময়ে কয়েকটা বিষয় নিয়ে আমাদের মধ্যে বেশ রেগুলার বেসিসে লাস্ট কয়েক বছর ধরে কথাবার্তা হয়, সেটা হচ্ছে খাদ্যের ভেজাল নিয়ে বা যারা হালাল বিজনেস করতে চায় তাদের মধ্যে অনেক এটা নিয়ে কমপ্লেইন আছে যে আসলে হালাল বিজনেস করার ওয়ে কি খুব কঠিন, টাফ অ্যান্ড ডিফিকাল্ট। তো এই জন্য আমি আপনাকে গেস্ট হিসেবে ডাকা যেন আপনার এক্সপিরিয়েন্স গুলো আমার সাথে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। তো খাসফুড যেহেতু মোটামুটি একটা সাকসেসফুল একটা লেভেলে আছে, তো আই থিঙ্ক এটা একটা কাইন্ড অফ মানুষকে একটা ডিরেকশন দেওয়ার মতো একটা অবস্থায় আছে। তো আপনি সেই হিসেবে আপনার সাথে কথা বলবো খাসফুডের বিজনেস নিয়ে। আচ্ছা, তো প্রথমত যে ট্রেডিশনাল বিজনেস এর বাইরে এসে আপনাদের যে একটা চিন্তা ভাবনা, যে আপনাদের যে স্লোগান বা আপনাদের যে কোর একটা অ্যাপিল, যে পিওর ফুড বা হালাল, পিওর ফুড মেনলি, তাই না, অর্গানিক ফুড, পিওর ফুড, ভেজাল মুক্ত, এই স্লোগানে এসে একটা বিজনেস করা, বা আসলে আপনাদের হিস্ট্রিটা কি, কেন এটার মধ্যে আসলেন, কি মনে করে আসলেন, এটা আসলে এটার পিছনে কোনো নাটক আছে কিনা, আর কে কে এই কারা কারা আছে, এই ব্যাপারে আমাদেরকে এটার হিস্ট্রি সম্পর্কে সম্পর্কে জানায় শুরু করতে পারেন আজকের পডকাস্টটা।
অনেক ধন্যবাদ। খাসফুড আমরা শুরু করি 2016-তে, যদি আমরা কোম্পানি হিসেবে রেজিস্টার হই, 15 সাল থেকে মূলত আমাদের পথ চলা শুরু।
আচ্ছা,
যদি বা 2015-তে এখানে আমরা দুইজন ফ্রেন্ড, মূলত দুইজন এমনই ফ্রেন্ড আসলে, একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে প্রাইমারি, হাই, ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটি পর্যন্ত একই সাথে পড়াশোনা করা, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একসাথে আছি।
আচ্ছা,
ওর নাম হাবিবুল মুস্তফা আরমান। আমরা দুজনে সে হলে থাকতো, আমিও বাইরে মেসে থাকতাম। এখানে খাওয়া দাওয়া একটা বেশ বড় ইস্যু ছিল 2012 সালের দিকে। খাওয়া দাওয়া আসলে আমার এমন সমস্যা, আমি আলসারে পড়ি, আমার আলসার হয়ে যায়, আমাকে সেমিস্টার ড্রপ দিতে হয়। সেমিস্টার বলতে আমার বলতে গেলে পুরো একটা ইয়ারই তখন ড্রপ হয়ে যায়, আমি বাসায় বেশ কয়েক মাস থাকি। তখন থেকে আসলে ভেজাল খাবারের খাবো না এই ধরনের একটা নিয়তি, তখন বাধ্য হয়ে আমাকে কি করতে হয়, আগে যদি অনেক অভ্যস্ত ছিলাম নানা ধরনের ভাজা পোড়া থেকে শুরু করে এই ধরনের খাবার নিয়ে, বাছ বিচার ছিল না, কিন্তু এরপর এসে এটা নিয়ে সচেতন হওয়ার, এবং কথা প্রসঙ্গে যেহেতু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সাথেও তারও দেখা যায় একই ধরনের চিন্তা, যে আমরা আসলে কিছু একটা করতে চাই নিরাপদ খাবার নিয়ে,
আচ্ছা,
এই আন্দোলনে আমরাও শরিক হতে চাই। এবং তখন ওই সময়টাতে 12 আরেকটু পরে এসে আমি যদি দেখি 13-14 সালের দিকে আরো বেশি জাগরণটা শুরু হয়, পেপার পত্রিকায় মিডিয়া গুলাতে অনেক গণহারে আসতে থাকে, এই খাদ্যে ভেজাল, ওই খাদ্যে ভেজাল, নানা ধরনের অনেককে শাস্তি দেওয়া হয়, একটা সচেতনতা দেখি তখন মানুষের মধ্যে একটা ইয়ে আসে যে না এই ধরনের ফুড গুলা। কিন্তু আমরা যখন আসলে উৎসের খোঁজে গেলাম যে আসলে সেফ ফুড দে এরকম প্রতিষ্ঠান কি, খুব হাতে গোনা এবং সেটার পরিধিটাও অনেক ছোট।
আচ্ছা,
আমরা যেহেতু তখনও পড়াশোনা, আমার যে বন্ধু সে আইবিএ থেকে আবার এমবিএ করেছে, তখন এমবিএ তার শেষ সেমিস্টার চলছিল, এই অবস্থায় আমার যদিও বা তখন গ্রাজুয়েশন শেষ, পড়াশোনা তখন ওই সময়ে আমরা শুরু করি আমাদের ইয়েতে খাসফুডের নামকরণের জন্য। এখানে আমি কৃতজ্ঞতা জানাই, এটা খাসফুড নামটা দিয়েছে আমাদের সবার পরিচিত রাহাত, যিনি পারফিউমেন্স এর স্বত্বাধিকারী,
আতরচি,
আতরচি, যাকে সবাই আমরা আতরচি নামে জানি।
আচ্ছা, তো এখন একটা বিষয় যে আপনার বেসিক্যালি ফুড ইন্ডাস্ট্রি, এটা তো একটা মানে হিউজ একটা ইন্ডাস্ট্রি, তাই না? এখন এটা তো একটা বিশাল একটা, আই থিঙ্ক আমি আমি ঠিক বিজনেস টার্মস ইউজ করে কথা বলতে পারতেছি না, বিকজ আমি একটা বিজনেস পার্সন, বাট আমি যেটা বুঝি যে এটা এটা পিছনে একটা লম্বা একটা চেইন আছে, সাপ্লাই থেকে শুরু করে এটার মার্কেটিং, তাই না? এখন এক্ষেত্রে সাধারণত একটা এস্টাবলিশ সেক্টরে ঢোকাটা একটু চ্যালেঞ্জিং হয় বা একটু হার্ড থাকে, তো আপনারা তবুও এটাতে কেন গেলেন? আপনারা কি আসলে ইজ বিকজ যে আপনাদের পিওর ফুড, বিশুদ্ধ ভেজাল মুক্ত ফুড, ভেজাল মুক্ত খাবার, এটার প্রতি প্যাশনটা এতটা বেশি ছিল যে আপনারা নো ম্যাটার হোয়াট আপনারা এটাতে যাবেন, সেরকম কিছু নাকি আপনারা মনে করছেন যে না আসলে বিজনেস টার্মস এটা ফিজিবল যে আসলে এই ধরনের বিজনেস আপনারা যেতে পারবেন, বা এই ধরনের কিনা যে আপনাদের নতুন কিছু একটা দেওয়ার আছে এখানে এই এই ইন্ডাস্ট্রি?
এটার আমি আগে একটু বলছি, সেটা হচ্ছে আনসারটা একটা বড় ভূমিকা রাখছিল। এরপর যখন ফ্রেন্ডের সাথে আলোচনা হলো আমরা এটা নিয়ে আগাবো, শুরুতে আসলে যেভাবে শুরু হয়, শুরুতে সবাই আমাদের মাত্র পড়াশোনা শেষ, আমার গ্র্যাজুয়েশন শেষ করছে, ওখান থেকে আমরা শুরু করে দিলাম এবং একটা দুইটা প্রোডাক্ট নিয়ে নিই। আমাদের একদম ইনিশিয়াল প্রোডাক্ট ছিল মধু, এরপর হচ্ছে আমাদের ফ্রুটসটা ছিল আমলিচু, এটা দিয়ে শুরু করা খুব ছোট আকারে। ওর পড়াশোনাও শেষ হলো, এরপর এসে দুজন আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে এটাকে সময় দেয়া, এবং আমরা এখানে আপনি যে চ্যালেঞ্জটা বলছেন যে আসলে
আপনি কি স্টুডেন্ট লাইফ শুরু করছেন মেইনলি, এটা যদি মানে একদম ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা যদি বলি,
স্টুডেন্ট লাইফ ঠিক বলা যায় না, আমার তো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে।
শেষ হয়ে গেছে, আচ্ছা।
কিন্তু আমার ফ্রেন্ড তার সেও তো গ্র্যাজুয়েশন করার পর বেশ কিছু দিন ছিল, তার যখন এমবিএ করছিল তখন কি সেমিস্টার এসে এটা থেকে করা, এবং আমরা শুরুতে কোনো ধরনের জবে আসলে না গিয়ে শুরুটাই হলো হচ্ছে এটা, এবং এটাতে হয়তো এক সময় ছিল যখন শুরুতে নেমেছি না, এটা অনেকটা যেরকম শখের বসে এ করে, কিন্তু শখটাকে দেখলাম যখন এটা আসলে কয়েক মাস, খুব বেশি দিন যায় না, এটাকে পেশাতে রূপান্তরিত করতে 3 থেকে 6 মাস, এর মধ্যে কি আমরা, এবং এরপরে আমরা 15-র মাঝখানে শুরু করেছি বললাম, 16-র শুরুতে এসে সেটাকে কোম্পানি করে ফেললাম।
আচ্ছা,
তো আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা আরো বেশ কিছু যেটা হয়, এখানে আপনি যখন শুরু করবেন আপনার ইনিশিয়াল যে চ্যালেঞ্জটা থাকে, একটা হচ্ছে আপনার ইনভেস্টে বেশ বড় একটা, আপনি এই ছাত্র মানুষ এই ধরনের ইনভেস্ট আপনার ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট পাবেন না, কারণ তারাও চাই আপনি একটা পর্যায়ে গ্র্যাজুয়েশন করেছেন এখন ভালো একটা জায়গায়, যেটা জব আমাদের একটা জব যেটাকে স্ট্যাটাস আমরা বলতে পারি, এবং তাদের এই চাওয়াটা আসলে অন্যায় না, এখানে আমরা একটা এর মধ্যে পড়ে যাই, ডিলেমার মধ্যে পড়ে যাই।
তোমার তো মনে হয় আগে থেকে বিজনেস এর এক্সপিরিয়েন্স আছে, তাই না? ছোটকাল থেকে যা শুনছিলাম মনে হয় আগে।
না, ওইভাবে বিজনেস এক্সপিরিয়েন্স নাই আমার প্রথম, এটা ওইভাবে বলা যাবে না এক্সপিরিয়েন্স নাই, তবে পারফিউমস যখন শুরু হয় এটা শুরুর দিকে আসলে এটাতে আমরা ছিলাম, আর আপনারা সবাই, আমি যেমন শুরু করিতেও বললাম যে শুটকি আনার প্ল্যান ছিল আমাদের।
আচ্ছা, আমার একটা জিনিস একটু জানার আছে, সেটা হলো বাই এন্ড লার্জ বাঙালিরা কিন্তু যে সিকিউর জব খুব পছন্দ করে, ঠিক আছে, এটা ব্রিটিশদের থাকার কারণে সম্ভবত আমি জানি না, যে আমরা জবটা খুব ইয়ে করি, পছন্দ করি, বিকজ এটা একটা মান্থলি ফিক্সড একটা স্যালারি আসে মাসে মাসে, এটার মধ্যে চ্যালেঞ্জ কম, মানে রিস্ক নাই। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি মধ্যবিত্ত মানসিকতার মধ্যে খুব প্রবল জিনিসটা। আপনার আপনি বা আপনার আপনার সাথে যারা আছে তারা এই চ্যালেঞ্জ, তারা এই রিস্কটা কেন আসলে নিতে আসলাম, কাইন্ড অফ আমি যদি বলি যে প্রিডমিনেন্ট যে একটা সিকিউরড ওয়ে অফ আর্নিং রিস্ক, এটার যে একটা চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসার পিছনে আসলে মোটিভেশনটা কি?
মোটিভেশন প্রথমে হচ্ছে অবশ্যই হালাল রিজিক, এবং হালাল রিজিকই যে প্রশ্নটা আসে, আসলে আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি দুজনে ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আসলে আমাদের পক্ষে, যেমন আমাদের এখন যদি আমরা বন্ধু বান্ধবদের দেখি, মোস্ট অফ দ্য কেস মোটামুটি 90-95% হচ্ছে তারা করোনা ভাবে কোনো ধরনের এমন প্রতিষ্ঠানের যা জড়িত, আমি একদম চিনতে পারি, ব্যাংক গুলার সাথে জড়িত।
আপনি কি বিবিএতে প্রশ্ন করছেন? আচ্ছা আচ্ছা, বিবিএতে ছেলেপেলে বিবিএ যারা পাস করে তাদের মেইন টার্গেট থেকে আই থিঙ্ক ফার্স্ট ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কর্পোরেশন যেগুলো আছে।
আমি সেটাই বললাম যে আমাদের 95% ফ্রেন্ডলি হচ্ছে কি কোনো না কোনো ব্যাংকে আছে বা এই ধরনের ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে আছে, আমাদের দুজনেই, আমাদের পক্ষে আসলে এই দিকটাতে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না, যেহেতু আমরা এমন একটা বিলিভ করি মুসলিম হিসেবে এই ধরনের কাজ, আমরা নিজেদের জন্য এটাকে, আমরা তো নিজের জন্য এটাকে হালাল মনে করি না, এটাতে বিতর্ক থাকতে পারে, বেশ কিছু এপিক ওপিক থাকবে, তো আমাদের তখন একটা মোটিভ ছিল যে ঠিক আছে আমরা ব্যবসাটা শুরু করেই দেখি, এবং প্রথম দিকে একটা ফ্যামিলি থেকে আসলে প্রেশারটা একটু কম থাকে, কেন যে পড়াশোনা শেষ করেছেন, ফ্যামিলি একটু সময় যে ঠিক আছে এবার ঢুকবে চাকরিতে, ঢুকতেও তো একটা সময় লাগে, এই সময়টাকে আমরা বেছে নিলাম যে ঠিক আছে তখন শুরু করে দিই। আলহামদুলিল্লাহ এরপরে আমরা বেশ কিছু আমাদের ভাইদেরকে পেয়েছি, এবং যারা এখন আমাদের কোম্পানিতে বেশ কিছু শেয়ার হোল্ডার আছেন, যারা আমাদের একদম শুরু থেকে কি করেছে ওনারা বেশ ভালো ভালো, তারা আমাদের উপর আস্থা রেখেছে, যেহেতু তারা আমাদেরকে একদম ছোটবেলা থেকে আমাদেরকে জানতো, যখন তাদের কাছে গেলাম এই ধরনের প্ল্যান নিয়ে যে আমরা এইভাবে আগাতে যাচ্ছি, তারা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। এবং ইনিশিয়াল তখন থেকে কি আমরা আস্তে আস্তে, কিন্তু আমাদের শুরুটা বলা যায় সে তখন এবং শুটকি দিয়ে শুরু করব সেটা প্ল্যান ছিল, কিন্তু শুটকিটা যখন আমাদের প্ল্যান আসে এপ্রিলে, তখন শুটকি আসলে শুটকি সেটা সিজন বলা যায় না, শুটকি নভেম্বর ডিসেম্বর থেকে উত্তরের বাতাসটা যখন আসতে শুরু করে তখন হচ্ছে শুটকির মৌসুম। এই কারণে আমরা তখন মধু দিয়ে শুরু করি সাথে ফ্রুটসটা। এটা হচ্ছে শুরুর গল্প,
শুরুর গল্প। এখন ফুল ফেপে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা লেভেলে উঠে আসে আলহামদুলিল্লাহ। আচ্ছা তো
হ্যাঁ, আমার যদি পুরোপুরি ধারণা নেই, হালকা ধারণা, তারপরে অডিয়েন্সদের জন্য সুবিধা হবে আর কি। আপনারা অর্গানিক শব্দটা ইউজ করেন প্রায় সময় দেখা যায় আপনাদের মার্কেটিং এ, তো অর্গানিক খাদ্য বা অর্গানিক ফুড মানে এই বিষয়টা যদি একটু কেয়ার করতেন, এটা বিষয়টা কি?
আমরা অর্গানিক যতটা না ইউজ করি এটার সাথে সাথে আমরা বলি যে সেফ ফুড। অর্গানিক শব্দটার একদম আমি যদি ডেফিনেশন আসি, অর্গানিক প্রোডাক্ট বলতে আমরা সেটাকে বুঝবো যেটাতে কোনো ধরনের কেমিক্যাল থাকবে না। আমাদের দেশের যে মাটিতে
অর্গানিকে কি আপনার কোন ধরনের কেমিক্যাল থাকবে না?
মনে করেন আপনার কেমিক্যাল বলতে আপনি এটা বুঝাচ্ছেন যে আমরা যে সার দিই সে সার,
আমি খুব এভাবে করি যে একদম সহজ ভাবে মনে করেন আমি শুটকির কথা বলছি, আমাদের শুটকি কিভাবে আসছে, শুটকি সাগর থেকে আমরা কাঁচা মাছটা ধরছি, কাঁচা মাছ এটা কেনার পরে এটার সাথে সাথে এটা আমরা ফ্রিজিং করি, এরপর এটা ধোয়া হয়, ধুয়ে নাড়ি গুড়ি একদম পরিষ্কার করে ফেলা হয়, এবং ধোয়া হবে কি পানিতে, ধোয়া হবে একদম পরিষ্কার পানিতে। এটা ধোয়ার পরে এরপরে আমাদের যে গ্রিন হাউসটা আছে যেটাকে আমরা মেকানিক্যাল ড্রাই ফ্রিজার বলি, সে তার মধ্যে শুটকিটাকে মাছগুলাকে শুকানো হয়, এবং এখানে কোনো ধরনের ধুলাবালি মাছ কিছু প্রবেশ করতে পারে না, এবং আমরা শুটকিতে কোনো ধরনের লবণ ইউজ করি না, লবণও কিন্তু কেমিক্যাল। এই যে শুটকির ক্ষেত্রে আমরা তখন এটাকে কি বলি যে আমাদের শুটকিটা অর্গানিক। এখন তো সব প্রোডাক্টের ক্ষেত্রে আসলে অর্গানিকে যাওয়া সম্ভব না, এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যে মাটিতে চাষ করব, মাটিতেই তো এতদিন ধরে যে পরিমাণে পেস্টিসাইড ইউজ হয়েছে, সারগুলো ইউজ করা হয়েছে, বিভিন্ন কৃষিজ কীটনাশক অ্যাংগ্লো সালফার থেকে শুরু করে এগুলোর সাথে মাটিটা তো অলরেডি সেখানে কেমিক্যাল ভরে আছে, আপনার এইটাতে চাষ করলেও তো ওই ফসলে কি আসবে, অটো বেশ কিছু কেমিক্যাল চলে আসবে। এবং এটার জন্য হচ্ছে আমাদের এখন কাজটা করা যে আমরা যাচ্ছি আস্তে আস্তে যতদিন না অর্গানিক যেতে সেফ ফুডটা দেয়, যতটা সম্ভব নিয়ন্ত্রিত মাত্রায় যে সমস্ত জায়গায় ইউজ করছে, যেমন আমের ক্ষেত্রে আমরা বলি যখন আমার নিয়ে আমরা বলি যে এখানে কি নিয়ন্ত্রিত মাত্রায় কৃষি সংস্থা যে ধরনের অনুমোদন করে ওই ধরনের মাত্রা এটা কি করা হয়, আমের মুকুল ছড়ে যাওয়ার জন্য কেমিক্যাল ইউজ করা হয়, স্প্রে করা হচ্ছে, সেটা আমরা নিয়ন্ত্রিত মাত্রায় করা হচ্ছে, আমাদের পক্ষে পুরোপুরি কিসে যাওয়া এখন অর্গানিক সেটা হচ্ছে কোনো, কিন্তু আমরা সেফ ফুডের জন্য কি করে যাচ্ছি ইনশাল্লাহ কাজ করছি, এবং আমাদের লক্ষ্য ইনশাল্লাহ একদিন যখন সচেতনতা আরো বাড়বে, মানুষজন এটার প্রতি আরো সচেতন হবে, আমাদের পক্ষে সম্ভব, আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে এটা আমাদের ছড়িয়ে দেওয়ার ইচ্ছা। খাসফুডে হয়তো বা আজকে আপনার ঢাকায় এসে এখন আপনার জেনে খুশি হবেন, আমরা অলরেডি আলহামদুলিল্লাহ 3 বছর আমরা অনলাইনে থাকার পরে এবারে আমাদের ফিজিক্যাল শপগুলো আমরা উত্তরাতে দিয়েছি, বাড্ডাতে দিয়েছি, ইনশাল্লাহ আরেকটা সুখবর এর মধ্যে জানিয়ে দিই, নভেম্বরের 16 তারিখে আমাদের গোপীবাগ ব্রাঞ্চটাও ইনশাল্লাহ উদ্বোধন হবে। আমরা ঢাকাতে আস্তে আস্তে মিরপুর ধারণ করে আমরা পুরো ঢাকাতে এটা ছড়িয়ে দিব, এরপর পুরো দেশে আমাদের ইচ্ছা আছে।
আচ্ছা তো এখন আপনারা যখন ক্লেম করেন যে আপনাদের ফুডটা আসলে অর্গানিক, বা আপনারা বলতেছেন আপনাদের ফুডটা হচ্ছে পিওর ফুড, তো এটা তো অনেকগুলো স্টেজ আছে রাইট, একেবারে একেবারে প্রোডাকশন থেকে শুরু করে আপনার প্রিজার্ভেশন, তাই না, অনেকগুলো স্টেজ আছে, তো আপনারা এটা কিভাবে মেক শিওর করেন যে প্রত্যেকটা স্টেজে এই পিউরিটিটা মেনটেন করা হচ্ছে? বিকজ আপনারা তো আসলে একদম জিরো থেকে কাজটা করতেছেন না, তাই না, আপনারা কিন্তু কারোর থেকে একটা প্রোডাক্ট কিনতেছেন বা সামথিং, তো ওই এন্ড
এখানে
এটা আপনারা কিভাবে মেক শিওর করেন যে আপনাদের ওই সব প্রত্যেকটা লেভেলে এই পিউরিটি আপনারা মেনটেন করতে পারতেছেন, নাকি আপনারা আসলে এটা ক্লেম করেন না?
না, আমরা বলি সেফ ফুড দিচ্ছি, এখানে খুব আপনি শব্দটা শুনুন, এখানে যেসব ক্ষেত্রে আমাদের পসিবল, আমাদের আপনাকে যদি একদম আপনি দাবি করেন যে আসলে আপনারটা 100% কি বিশুদ্ধ খাবার, এখানে কোনো ধরনের ইয়ে হয় না সেফ ফুড, এখানে তাহলে আপনাকে সরাসরি প্রোডাকশন লেভেলে কি হতে হবে, আপনার ইনভলভমেন্ট থাকতে হবে, চাষ প্রক্রিয়া থেকে শুরু করে সেটা আপনার হাত পর্যন্ত পৌঁছানো মার্কেট এবং সেটা প্যাকেটজাত হওয়া, মার্কেট সবকিছুতে আপনার ইনভলভ থাকতে হবে, এই ধরনের দাবি আমরা বলতে পারি। এর জন্য আমরা যেটা যাই এখন কন্ট্রাক্ট ফার্মিং, আমরা বেশ কিছু ইয়েতে আমরা কন্ট্রাক্ট ফার্মিং এ গিয়েছি। যেমন আমি শুটকির কথা বললাম, শুটকির উৎপাদন প্রক্রিয়া সরাসরি আমরা নিজেরা জড়িত। আমরা যে দুধটা দিচ্ছি আমাদের দুধের খামার আটিবাজারে, এখানে আমরা কয়েকটা গরু কিনে দিয়েছি এবং এখানে আমরা কর্জে হাসানা দিয়েছি, বেশ ভালো পরিমাণ আমরা ইনভেস্ট করেছি, শুধুমাত্র এজন্যই যেন কি আমরা বলতে পারি যে আমাদের খামার থেকে, নিজস্ব খামার থেকে আপনারা কি পাচ্ছেন, দুধটা পাচ্ছেন, এখানে কোনো ধরনের কি হবে না। এই সেক্টর আমরা আস্তে আস্তে কি আমরা প্রোডাক্ট ধরে ধরে আগানো আমাদের।
আচ্ছা,
এখানে যেগুলোতে পাচ্ছি না, আমি আরেকটা উদাহরণ দিই। মনে করেন আমরা সরিষার তেলটা দিচ্ছি, এখন আমাকে সরিষার তেলের জন্য কাঁচা সরিষা বীজ সংগ্রহ করতে হবে। এখন সরিষা যে মাঠে চাষ হচ্ছে আমাদের, আপনারা জানেন মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এই যে বৃহত্তর জোন, এটা পুরোটাতে শরীয়ত ভালোভাবে সিরাজগঞ্জ, এখানে সরিষা চাষ হয়। আমরা কি করি, আমরা সরিষাটা কালেক্ট করতে পারছি, কিন্তু সরিষা চাষের সময় এখানে যে যে পরিমাণ ইউজ হচ্ছে কেমিক্যালটা, এটাকে আমরা এখনো রোধ করতে পারি না। আমরা কাঁচা সরিষা এরপর নেওয়ার পর আমরা পরবর্তী প্রসেস গুলোতে এখানে কি হবে না, এখানে কোনো ধরনের সরিষাতে কোনো ধরনের মিক্সিং হবে না, কোনো ধরনের হ্যাঁ 2 নম্বরে ওভার প্রেসড হবে না, 2-3 বার চাপ, এই ধরনের জিনিসগুলো আমরা মনিটর করে হ্যাঁ ক্ষতিকর কিছু এখানে পরবর্তী দেওয়া হবে না, কোনো ধরনের রং দেওয়া হবে, কোনো ধরনের ঝাঁজ জন্য কোনো কিছু ইউজ করবে না, এই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারছি। তো আমাদের তো ইচ্ছা আছে একদম উৎপাদন পর্যন্ত ইনশাল্লাহ আস্তে আস্তে প্রোডাক্ট বাই প্রোডাক্ট যতদূর সম্ভব যাওয়ার, যদি আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দেন
ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আপনাদের বিজনেসটা প্রায় 3 ইয়ার্স রানিং, তো মোটামুটি একটা স্টেবল একটা অবস্থায় আছে, যেহেতু আপনি অনেকগুলা সব আউটলেট খুলতে পারছেন। এখন ডেফিনেটলি যে কোনো বিজনেসে শুরু থেকে শেষ পর্যন্ত বা শুরু থেকে যেখানে যে পর্যন্ত আপনারা আসছেন, এখানে একটা অনেকগুলো চ্যালেঞ্জ ডেফিনেটলি আপনাদের অতিক্রম করতে হয়েছে। তো ব্যবসা মানে চ্যালেঞ্জ, আমরা জানি শুরু থেকে এটা সবসময় এটাকে ধরে রাখা, আর আই থিঙ্ক এখনকার টাইমে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে বিজনেসটা। তো এই আপনাদের এই লং হিস্ট্রি 3 ইয়ার্স, যদি খুব লং না, 3 ইয়ার্স আসলে
আসলে লং এটা খুবই অল্প সময়
আসলে, হ্যাঁ, কারণ আসলে একটা সত্যিকারের বিজনেস ফুল ফ্লেজ দাঁড়া করাতে আই থিঙ্ক সময় বেশি লাগে। আর
এতগুলি স্টার্টআপ আসলে আসছে এবং গেছে, সেখানে 3 বছর ধরে
আপনাদের এই 3 ইয়ার্স এর মধ্যে যেটা চ্যালেঞ্জ কি আপনারা আসলে ইয়ে করছেন, কারণ প্রত্যেকটা বিজনেস এর চ্যালেঞ্জ একটা ফেজ থাকে বা প্রায় চ্যালেঞ্জ আসে, এখানে কোন এক্সপেরিয়েন্স কি আছে আমাদের যারা
এখানে? এক আমি একটা দিতে কোন এখানে আসলে ঠিক কোন না বলে আমরা এভাবে বলি যে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ কি করতে হয়েছে আমাদের সামনে আসছে, সেটাকে আলহামদুলিল্লাহ আমরা যতটা সম্ভব এটা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদেরকে এখানে
সহজ করছে,
টপিক দিয়ে সহজ করছেন আমাদের জন্য কাজগুলা। আমরা একদম শুরুতে যদি বলি, আমরা যে প্রোডাক্ট দিই সেটা হচ্ছে আমাদের সবচেয়ে সেলিং প্রোডাক্ট হচ্ছে মধু। খাসফুড কে অনেকে জানে যে খাসফুড মধু দেয়, এবং সাথে খাসফুড এটাও জানে খাসফুড বলে অনেকে। আমরা একবার প্রশ্ন করছিলাম যে খাসফুড মানে কি, এখানে অডিয়েন্স দি রিপ্লাই ছিল বেশ ভালো, একটা সঙ্গে অডিয়েন্স তারা রিপ্লাই করছে খাসফুড মানে হচ্ছে ফ্রুটস, তারা খাসফুড শুনলে তাদের মানে ফ্রুটস এ চলে আসে। আমি এই দুটো জিনিস নিয়ে বলি, মধু আর ফ্রুটস, এই দুটোতে আমরা যে ধরনের চ্যালেঞ্জ করছিলাম। মধু যখন আমরা শুরুতে দিই, আমরা কি হতো আমাদের খুব অল্প ইনভেস্টমেন্ট আমরা শুরু করলাম, কেউ একজন আমাদেরকে মধু দিচ্ছে, আমরা সুন্দরবনের মধু দিচ্ছি, ওখান থেকে একজন পাঠাচ্ছে, আমরা সেটা এবার বোতল করে করে কয়েকজন দিচ্ছি। এরপর আসে কি যে মধুটা আপনি আনলেন প্রথমে একবার দুইবার, অল্প, যখন থার্ড টাইমে এসে মধুতে কি হলো, এখানে স্বাভাবিক যেটা হয় আপনার যখন একদম উৎপাদন আপনি সরাসরি আনতে পারবেন না, তখন এর জায়গায় কি তখন হচ্ছে আপনার ভেজালের ইয়েটা চলে আসে, ভেজাল হচ্ছে। আমরা তখন পেলাম যে না আমাদের মধুটাতে কি, আমাদের যারা নিয়েছেন তারা বললো যে আপনাদের এখানে কি হচ্ছে এই ইয়েতে এটার আগের কোয়ালিটির সাথে মিল নাই, এটাতে কোনো ধরনের, তখন আমাদের ইয়েতে আসলো যে মাথায় না এটা আসলে এইভাবে কি হবে না, আসলে হয় নিজেকে সরাসরি এখানে কি করতে হবে, সোর্স থেকে নিজেকে নিয়ে আসতে হবে যদি আমি প্রোডাকশন করতে না পারি। এর পরবর্তী এটা সত্য যে আমরা সরাসরি শরীয়তপুরে, আপনারা সবাই চেন মাওয়ার ওই পারে হচ্ছে জাজিরা, আমরা জাজিরাতে গেলাম শরীয়তপুরে, জাজিরাতে গিয়ে ওখানে ধনিয়া কালে জিরা ব্যাপক আবাদ হয়, ওখান থেকে সরাসরি চাষিদের সাথে কথা বললাম, ধরে যে মৌ বাক্স, মৌ চাষিরা এসেছে বাক্স ওখান তাদের সাথে কথা বলে সরাসরি মধু সংগ্রহ করে নিয়ে আসলাম। এরপরে আমরা চাষের মধু এত দিতাম, এখন এসে আমরা কি দিচ্ছি, এবছর থেকে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরবনের প্রাকৃতিক যে মধু সেটা দিচ্ছি, এবং এবার আমাদের নৌকা গিয়েছে আলহামদুলিল্লাহ, আগে আমরা এটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো। তো এটা আমাদের আলহামদুলিল্লাহ এই যে শিক্ষাটা, প্রথমে যে ধাক্কাটা, এটা আমাদের জন্য কি ছিল, এটা আমাদের জন্য বেশ ভালো একটা কাজ করেছে, যেটার জন্য আমরা আরো বেশি আসলে সতর্ক হলাম। এবং আমি দ্বিতীয় চ্যালেঞ্জ আরেকটু যদি ফ্রুটস নিয়ে কথা বলছিলাম, আমরা দ্বিতীয় বছর এসে 2016-তে খুব বড় আকারে একটু ফ্রুটস দেওয়ার চেষ্টা করি, যেবার একটু বেশি আকারে, তখন দেখা গেল আমরা অর্ডার নেওয়া শুরু করলাম। আমরা লিচু 100 পিস করে অর্ডার একটা গিয়েছিল, যে যে কেউ 100 পিস অর্ডার করতে পারবে। এখানে যেটা হলো 100 পিস অর্ডার নিতে যে সমস্যাটা, আসলে অর্ডারের পরিমাণ গেল অনেক বেড়ে, সে অনুযায়ী কি আমাদের রিসোর্স পার্সন কম। আমরা তখন মাত্র 6 জনের একটা টিম 16-র মাঝামাঝিতে, আমরা এসে দেখলাম কি আমরা সিএনজি কার বেশ কিছু অ্যানোয়েন্স করে আমাদের পক্ষে এতগুলো ডেলিভারি দেয়া, আবার লিচু এমন পচনশীল জিনিস, এটা আপনি যদি যেদিন এসেছে ওই দিন ডেলিভারি দিতে না পারেন, দ্বিতীয় দিন দেয়া এটা নষ্ট হয়ে যাবে, আপনার নষ্ট মানে কি পুরোপুরি আপনার বিশাল একটা ক্যাপিটাল, ক্যাপিটাল তো যাবে সাথে সাথে যাবে কি, আপনি যাদেরকে অর্ডার কনফার্ম করেছেন, কথা দিয়েছেন, যারা আপনার অপেক্ষা করে আছে, তাদের সাথে কি হবে। আমরা ওই বছরটাতে বেশ ধাক্কা গেলাম, অনেককে দেখা গেছে আমাদেরকে অনেককে সরি বলতে হচ্ছে, অনেকে আমাদের উপর হতাশ হয়েছে, তারপর আমরা যতটুকু পেয়েছি দিয়েছি, কিন্তু এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল যে না নেক্সট ইয়ার যখন আমরা এ করবো তখন আমরা নেক্সট ইয়ার এর প্ল্যান যেটা করলাম আলহামদুলিল্লাহ 17-তে এসে আমরা বলছি না এবার 100 লিচু আসলে এই যে প্যাকেজটা এভাবে দেওয়া, অর্ডারের পরিমাণ আছে, আমাদের ঝামেলা আছে, এটা আসলে দেওয়া পসিবল নাই বা এবার। এবং আমরা 17-তে এসে আমরা 300 কি করলাম খাঁচা সরাসরি নিয়াজপুর, ওখানে আমাদের বাগান থেকে 300 লিচু চলে আসছে, এবং 300 করে কি অর্ডার, এবং যারাই নিবে অর্ডার তারা হয়তো বা তার পাশের ফ্যামিলির সাথে বা কলিগদের সাথে ফ্রেন্ডদের সাথে মিলে কি 300 লিচু অর্ডার করছে, এবং আমরা খুব সাকসেসফুলি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এবং বেশ পজিটিভ রিভিউ আমরা পেয়েছি। বুঝলাম এবারও আমরা সেম এবছর একই ধরনের, তো এটা একটা আমাদের স্টেজে আমাদের বেশ ভালোভাবে আমরা এটা উৎসাহ পেয়েছি, এবং আমরা বলতে পারি এখন পর্যন্ত খুব এটা ঢাকায় নিচুতে এইভাবে এরকম প্রতিষ্ঠান একদম হাতে গোনা নাই বললেই চলে, কারণ এটা খুবই চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে এখন লিচুর কথা বললে খাস করে সবাই ইনশাল্লাহ তারাও আশ্বস্ত থাকে, আমরাও সেই জায়গাটা অন্তত তৈরি করতে পেরেছি।
চলো ওয়াফি লাইফ একবার এই লিচু এবং আমের বিজনেস করতে চেষ্টা করছিল, সম্ভবত 2015 or 16, ওরাও বেশ ঝামেলা পড়ছিল এই লিচু নিয়ে, তো তোমাদের মতো মনে হয় সিমিলার অভিজ্ঞতা, তোমার কি আইডিয়া আছে?
লিচু নিয়ে আসলে শুধু ওয়াফি লাইফ না, ওয়াফি লাইফও করেছিল একবার, সরোবরও করেছিল এবং আরো, কিন্তু এটাতে আসলে কেউ কি কন্টিনিউ করতে পারে না। এবং যখন তাদের সাথে কথা বলেছি, অপু ভাইয়ের সাথে কথা বলেছি, ওয়াফি রুবাইদের সাথে কথা বলেছি, তাদের যেটা এটা আসলে এত চ্যালেঞ্জিং এই, এটা নিজেদের যদি লজিস্টিক আসলে ওই পরিমাণ ডেভেলপ না থাকে এটা আসলে টাফ। লিচু দেয়াটা অন্তত আমটা দেয়া যায়, কিন্তু লিচু দেয়াটা এটা খুব, তো পরে আলহামদুলিল্লাহ এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সেই সহজ করেছে আমাদের জন্য
আলহামদুলিল্লাহ। আচ্ছা পরে একটা প্রসঙ্গে আসি, এখন ব্যবসা করা বাংলাদেশে তো কঠিন, এটা সবাই জানে, যেমন অনেক সিস্টেম বাজি এটা ওইটা থাকে, তো টোটালি হালাল থাকা বা ট্রান্সপারেন্ট থাকা তো বেশ চ্যালেঞ্জিং আমাদের কাছে একটা ধারণা আর কি, মানে আম জনতার কাছে। তো তোমাদের কাছে কি মনে হয় যে হালাল ভাবে মানে ইসলামিক্যালি টোটালি হালাল বিজনেস করা বাংলাদেশে কতটা ডিফিকাল্ট?
হালাল ব্যবসা করা বাংলাদেশে কঠিন আমি বলবো না, তবে চ্যালেঞ্জিং, এটা আসলে এটা টিকে থাকা চ্যালেঞ্জিং। বেশ কিছু ইস্যু আপনার কাছে চলে আসবে, এমন সময় হয়তো বা আপনার কাছে তখন দরজা থাকবে, এরকম হয় আমাকে আপোষে যেতে হবে কিংবা বিজনেস কন্টিনিউ করা যাবে না।
আচ্ছা মানে এমন
এই ধরনের এরকম পরিস্থিতি আসতে পারে, কিন্তু এটাতে আসলে যতটা সম্ভব আপনাদের বিজনেস এর বেসিক রুলস আমরা যেটাকে মানি, আমরা যে কাজটা করতে সেটাকে আসলে শরীয়তের সাথে যাচ্ছে কি যাচ্ছে না, শরীয়তের সাথে যদি সাংঘর্ষিক হয় সেটা কোনোভাবে এলাও করে না, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এই ধরনের কোনো ইয়েতে যাই না। আমি খুব দুটো উদাহরণ রিসেন্ট দিতে পারি, আমরা সম্প্রতি 10-10 করেছি, আপনারা জানেন দেশীয় 10টা ই কমার্স প্রতিষ্ঠান, যে 10টা বড় ই কমার্স তাদেরকে নিয়ে অক্টোবরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10-10 হয়েছিল, এই 10 দিন কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট ছিল। আমি তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, বাকি 9টা প্রতিষ্ঠানে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে, একমাত্র আমরা ক্যাশব্যাক অফারটা দিই নাই, এটার কারণ ক্যাশব্যাকটা এটা একদম আমাদের সারিয়া উপদেষ্টা যিনি আছেন সেই সময় আলোচনা করেছে এটা দেওয়া যাবে না, এটা কোনোভাবে অ্যালাউ করে না।
আচ্ছা
আমরা এটা একদম ভিজিট
কুপন তো অ্যালাউড নাকি এই মানুষে?
জি কুপনটা অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড, কিন্তু ক্যাশব্যাকটা অ্যালাউ করে না, তো আমরা এটা দিই নাই।
এই মুসলিম ক্লাস অডিয়েন্সের জন্য কুপন আমরা আশা করতে পারি আসলে খাসপোর্ট থেকে।
আলহামদুলিল্লাহ অবশ্যই, আমি ইনশাল্লাহ এটা অবশ্যই আপনার সবাই মুসলিম ক্লাস যারা শুনছেন এবং অডিয়েন্স যারা আছেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য অবশ্যই একটা ফুড ভ্রমণের ব্যবস্থা করবো।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, নেক্সট খুবই মানে একেবারে বেসিক একটা জরুরি কোশ্চেন, এটা হলো সবার একটা কোশ্চেন থাকে, একটা ব্যবসা করতে হলে তো অবশ্যই টাকা পয়সা দরকার। এখন কি পরিমাণ টাকা পয়সা দরকার বা মানে কিভাবে ম্যানেজ করা যায় ফান্ড? হ্যাঁ, তোমাদের তো নিশ্চয়ই একটা স্টার্ট আপ বলা যায়, যদিও গ্যারেজে হয় নাই কিন্তু স্টার্ট আপ আছে। সো এই এসএমই লোন আর অন্যান্য অনেক ফান্ডিং বা এই কর্জে হাসানা বিভিন্ন ফান্ডিং সোর্সেস আছে, সো কিভাবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ঝামেলা ছাড়া এই মানে প্রথম প্রাথমিক মূলধন কালেক্ট করা যায়, এটা যদি একটু আইডিয়া দিতে আমাদের।
প্রাথমিক মূলধনের জন্য আমরা তো বলেছি খুব ছোট আকারে শুরু করেছিলাম, তখন আসলে যে পরিমাণ মূলধন এটা নিজেদের ইয়ে থেকে ম্যানেজ করা যায় এই ধরনের মূলধন দিয়ে শুরু করা। কিন্তু যখন কোম্পানি করলো আমাদের এখানে আমরা, আমি বলেছি আলোচনার মধ্যে যে আমরা কিছু মানুষকে কাছে পেয়েছি, এমন কিছু ভাই, কিছু বড় ভাই, বেশ কিছু ফ্যামিলি যারা আমাদের সাথে কি দিয়েছেন, তারা এই দিকটা আমাদের প্ল্যানটা তারা শুনেছেন এবং তারা এটার উপর আস্থা রেখেছেন এবং আলহামদুলিল্লাহ তারা ইনভেস্ট করেছেন। এটা না হলে আমাদের আসলে এত দূর আসা সম্ভব হতো না। আমরা কোম্পানি যখন করেছি তারা খুপিয়েতে আমাদের শেয়ার কিনেছেন, আমরা যে কয়েকজন শেয়ার হোল্ডার আছেন তারাও যখনই টাকা দিয়েছে বিভিন্ন প্রজেক্ট ইনভেস্ট গুলোতে, তারা ইনভেস্ট নিজেরা ইনভেস্ট করতে না পারলে তারা এমন কারো ইনভেস্ট এনে দিয়েছেন যাতে আমাদের বাইরে কোথাও কি করতে হয় না, হাত পাততে হয় না। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত কখনো, আপনার জেনে গেছেন, আমরা কখনো ব্যাংক লোনে যাই না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ইয়েতে রাখেন আমরা ইনশাল্লাহ কখনোই ব্যাংক লোনে যাব না,
আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্নটা সেটা থেকেই গেল যে তোমাদের তো,
জি জি অবশ্যই,
তোমাদের লাকি, তোমরা লাকি যে তোমাদের বড় ভাই ছিল বা কাছের অনেক মানুষ টানুষ ছিল। তো অনেকে অনেকের আইডিয়া থাকে আমাদের কাছে প্রায় ইনবক্সে এদিক প্রশ্ন টশ্ন করে,
আইডিয়াটা আসলে কখনই করবে আমার খুব, এখানে অনেকে বলে যে ঠিক আছে আইডিয়া আছে, কিন্তু আইডিয়ার জন্য কখন সে আপনার প্রতি ইন্টারেস্টেড হবে বা আমি যে বড় ভাই বলি বা যে ইনভেস্টর বলি সে কখন আপনার ইন্টারেস্টেড হবে, যখন দেখবে যে আসলে আইডিয়া সে শুধু এটা বলেই থেমে থাকে না, এটার জন্য সে কি করছে, মাঠে নামছে, মাঠে নেমে নিজে শুরু করে দিছে। যখন দেখবে যে তারা আমাদের ক্ষেত্রে গেছে গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে এত ভালো জায়গায় গ্রাজুয়েশন করছে দুইটা ছেলে, তারা এটা নিয়ে কাজ করতেছে, তখন তাদের তো আসলে আস্থার জায়গাটা আসে।
এখানে একটা বিষয় আমি বলি, মানে ব্যাংক লোনের বিষয় বা ইনভেস্টমেন্টের বিষয়টাতে যদি একটু বলি, সেটা হলো একটি স্টেজ পর্যন্ত আসলে ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা আপনার ইনভেস্টরদের ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসলে একটা ফেজ পর্যন্ত যায়। তো কিন্তু বিজনেসের যদি আমরা স্টেপ গুলা দেখি, মাল্টিন্যাশনাল বিজনেস গুলা বা আমরা আদার্স বড় বড় যে ভেঞ্চার গুলা দেখি, যে আপনার মিলিয়ন মিলিয়ন বা ধরেন বিলিয়ন পর্যায়ে চলে যায় একটা বিজনেস সাইজ, তখন কিন্তু কেউ চাইলেও আপনার সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার অথবা ইকোনমিক যে ইনফ্রাস্ট্রাকচারটা এরকম যে কেউ চাইলেও আসলে আপনি ডিরেক্ট ইনভেস্ট অত টাকা আসলে করা হয়ে ওঠে না বা মানে করা পসিবলও না আরকি। সেই সব ক্ষেত্রে তো আপনার ঘুরে ফিরে ব্যাংকের সাথে আপনার একটা রিলেশনে যেতে হয়, তবে একটা
এইখানে খুব ই হচ্ছে আসলে পুঁজিবাদী সিস্টেমের সাথে আমাদের ইসলামিক সিস্টেম পার্থক্যটা কথা। পুঁজিবাদী ব্যবস্থায় বলে যারা যে সমস্ত কোম্পানি আছেন বা এখানে কি করা হয় ব্যবস্থায়, সে টাকাটা কি হয় সে শেয়ারের, তার যেভাবে সে চাইলে শেয়ারের ওভার প্রাইস করতে পারে। আমরা দেখেছি আমাদের দেশে শেয়ার বাজারে বা বিভিন্ন কোম্পানি গুলোর ক্ষেত্রে সেটা 10 টাকার শেয়ার সেটা 10 গুণ 20 গুণ দামে সেটা কি হচ্ছে, এটার তারপরে ওই দামে আবার মানুষ নিচ্ছেও। এখন আমাদের এখানে বেসিকে সমস্যাটা যেখানে আমরা এভাবে আগাতে পারি না, পূজাতে যদি তারা বলে যে আপনারা মানি যত ঢালবেন তত মানি কি হবে, আপনাকে মানি ব্যাক করবে, আপনাকে খরচ করতেই হবে, এটা ছাড়া আপনি আগাতে পারবেন না। আমি খুব সহজ উদাহরণ দিতে পারি, এখন আমাদের দেশে আপনি দেখবেন পাঠাও দারাজ থেকে শুরু করে চাল ডাল আমরা হয়তো বা সবাই দেখছি তারা ব্যাপক বিজনেস করছে, কিন্তু তারা যে প্রতি মাসে আসলে কি পরিমাণ টাকা ভর্তুকি দিচ্ছে, এটা হয়তো বা যারা আমরা একটু ইনসাইডার আছি যাতে একটু ঘাটাঘাটি করি তারা এই নলেজ এই খবরটা জানবো, কিন্তু আমাদের পক্ষে এই ধরনের ইয়ে করে আমরা এটাতে কি থাকবো। তখন আমাদের যেটা যে আমরা একটা পর্যায় পর্যন্ত হচ্ছে কি ঠিক আছে, আমাদের যদ্দ লিমিটেশন যায়, আমি বলেছি যে আমরা কখনো ব্যাংক লোনে যেহেতু যাবো না বলছি ইনশাল্লাহ কখনোই যাবো না। এখানে শুনছেন অডিয়েন্সটা, আমাদের বর্তমানে আমরা যে দুটো প্রজেক্ট নিয়েছি ইনশাল্লাহ, এটা আপনারা অনেকে আছেন এখানে, আসলে অনেকজন আছেন যাদেরকে হয়তো বা চাইলে আমাদের সাথে জড়িত হতে পারেন বেশ ভালো হলে, এ কারণে এটা বলা। আমরা এখন ফ্রাঞ্চাইজ আর হচ্ছে পার্টনারশিপ বেসিসে কি করতে চাচ্ছি, আমরা যে এখন আউটলেট গুলো ওপেন করতে চাচ্ছি, এখানে আমাদের আসলে দুটো প্রস্তাব, একটা আমরা ফ্রাঞ্চাইজ বেসিসে যাবো ফ্রাঞ্চাইজ পেজে খুব সহজ ধারণা হচ্ছে আমরা আমাদের দেশে সিপি দেখি, বেস্ট বাই দেখি, এনারা যেভাবে যায় যে মডেলটা ফলো করে, আমরা তাদের থেকে একটু আলাদা হব স্বাভাবিক ভাবে। আমরা সারিয়াগত দিকগুলো অবশ্যই মেনটেন করবো। ফ্রাঞ্চাইজ হচ্ছে সে লাইফ টাইমের জন্য কিনে নিবে, খাস করে সে তার এলাকায় বা যেখানে হোক, মনে করলাম যে সে মিরপুরে কি করলো এই জায়গাটাতে নিলো, এখানকার জন্য সে আজীবন কি খাসফুডের ব্যানার প্লেস করবে, এখানে খাসফুডের সব প্রোডাক্ট সে সেল করবে, এখান থেকে যা প্রফিট হয় এগুলো তার, কিন্তু ফ্রাঞ্চাইজি যেভাবে ইনিশিয়াল যে সেট আপটা ডেকোরেশন যে কস্ট এগুলো তার পে করতে হয়, তখন এটা আসলে ডিটেলস এখানে না, আমি জাস্ট একটু ধারণা দিলাম। আর পার্টনারশিপ বেসিসে হচ্ছে সে একটা সময়ের জন্য কি হবে, সেটা 3 বছর হতে পারে, 4 বছর, একটা সময়ের জন্য সে চুক্তি করবে যে কোনো আউটলেটের জন্য এটা আমি এত বছর কি হলাম, এটাতে লাভ লস যেভাবে প্রফিট শেয়ার হয় ওইভাবে শেয়ার হবে ইনশাল্লাহ। এই দুটো বিষয় এখন আমরা যাব, আর এটা ডিটেইলস এর জন্য যারা ইন্টারেস্টেড বা তারা থাকবে, যারা আমাকে ইনশাল্লাহ নক করবেন বা খাস করে আমাদের পেজে নক করলে হবে, আমি যোগাযোগ করব ইনশাল্লাহ।
আচ্ছা, তোমাদের রিটার্ন কি রকম, মানে মার্কেটের মানুষ অন্যান্য ইনভেস্টমেন্ট যেসব রিটার্ন পায় তার চেয়ে কি বেশি না কম?
এখন আমরা যে হ্যাঁ আউটলেট বেস এগুলাতে এগুলো ইনশাল্লাহ এগুলো অবশ্যই প্রফিটেবল হবে। আমরা যে ধরনের আমরা তো অবশ্যই যারা এটা আমি এখানে তো যারা আমরা তাদেরকে সবকিছুই দেখাবো যে আমাদের আসলে কি পরিমাণ অর্ডার আসছে, এগুলার বাস্কেট ভ্যালুটা কেমন, আমরা এখন কিভাবে আমাদের যে সবগুলো দিয়েছে অলরেডি দুটো তিনটে সব যে দুটো সব দিয়েছে এখানে আসলে সেলস কেমন, কি ধরনের ইয়ে আসতে পারে, সবকিছু ইনশাল্লাহ তাদের সাথে শেয়ার করা হবে। তবে আশা রাখতে পারেন যেহেতু খাস ফুটে আপনি এত আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট লাইন এখন আছে ইনশাল্লাহ আরো বাড়তে থাকবে। আমরা নিত্য বই যে আমরা চাই একটা ঘরে সবগুলো জিনিস যেন একসময় সে খাস করতে কি করতে পারে নিতে পারে
ইনশাআল্লাহ।
তবে ভাই আমরা যদি আসি যে বিজনেসের যে আপনার চেইন গুলো আর কি ড্রাইভ গুলো ধরি সাপ্লাই চেইনের যে সোর্সিং থেকে শুরু করে লজিস্টিক্স, তারপর আপনার প্লেস, এই যে সবগুলা যে ড্রাইভ গুলো আছে, আপনার এখানে কোন বিষয়গুলো বেশি আপনার চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ মনে হয়?
গুরুত্বপূর্ণ শব্দটা যখন ইউজ করেছেন যে এখানে আসলে কোনটাকে আপনি ফেলতে পারবেন না,
বাংলাদেশের রেসপেক্টে আপনি চ্যালেঞ্জিংটা আসলে কোন জায়গাটায় সেটা?
এখানে আমাদের দেশে যেহেতু আমরা ফুড নিয়ে কাজ করছি, সেফ ফুড নিয়ে, এখানে আসলে প্রত্যেকটা পয়েন্টই চ্যালেঞ্জিং। আমি উদাহরণটা দিই যে সোর্সিং এর ক্ষেত্রে আমি আগেও বলেছি যদি আপনার প্রোডাকশন লেভেলে কি না থাকে, আপনার মনিটরিং না থাকে, সুপারভিশন না থাকে, তাহলে এখানে ভেজাল হবে। এরপর আসেন আপনার কাছে ফুড আসলো, ফুড আসার পরে লজিস্টিক কি করবে এই ফুডটা ঠিকভাবে আনা, এবার এইটাকে আপনার গ্রাহক যখন তারা চায় তার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত, পৌঁছে দেওয়ার জন্য আমরা এখনো পর্যন্ত জানেন যে অনলাইন বেস যারা দিচ্ছেন আমরা মোটরসাইকেল দিয়ে দিই, সাইকেল দিয়ে দিই। ঢাকা শহরে অবকাঠামোগত যে অবস্থা এবং রাস্তাঘাট বিভিন্ন জ্যাম তো আছে, এইখানে আসলে ফুড ডেলিভারি করা এটা যে কতটা চ্যালেঞ্জিং যে যারা সরাসরি, এবং আমরা এখনো পর্যন্ত কখনো কোনো থার্ড পার্টিতে যাইনি এবং আমাদের পক্ষে যাওয়াও পসিবল হয়নি, যেহেতু আমরা এমন প্রোডাক্ট নিয়ে ডিল করি যেটাতে দুধের আইটেম আছে, বারো আইটেম, যেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আমার, এবং খুব আপনাকে আবার কাস্টমারকেও হ্যাপি করতে হবে। এরপর আমি যদি বলি লজিস্টিক্সের সাথে আসেন যে আমার কাছে এটা আছে খাস করে এই জিনিসটা সেল করছে বা তাদের কাছে, এটা তার কাছে পৌঁছানো আমি কয়জনের কাছে, আমি যদি শুধু আমাদের দিনী সার্কেল বাদ দিই, আসলে আমরা ফুড নিয়ে কাজ করছি, এখানে শুধু একটা সার্কেল কেন থাকবে, এখানে তো আসলে সব মানুষেরই ফুড খাবারই আছে, প্রত্যেকের কাছে আমার ফুডটা পৌঁছাতে হবে এখানে, তাহলে তার কাছে পৌঁছানোর জন্য কি মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ। আমি কিভাবে যাচ্ছি অনলাইনে, কোন কোন চ্যানেল ইউজ করছি, আমার অফলাইন যখন মার্কেটিং করছি সেটা কিভাবে হচ্ছে, আর যখন আমাদের এখন ই কমার্স বেস যেহেতু আমরা বলি যে আমরা ই কমার্স বেস একটা সাইট, তাহলে এখানে মানুষ আসবে ই কমার্স, তারা প্রথমে দেখবে তাদের ওয়েবসাইটটা কেমন, সেইটাতে একটা অর্ডার করছে এটা আসলে প্রসেসিং যে স্টেপ গুলা সেটা কতটা স্মুথ, এই জিনিসগুলো তাদের নজরে আসবে।
অনলাইন অনলাইন মার্কেটিং গুলো অনেক ক্ষেত্রে চোখে আসে, আপনাদের অফলাইন মার্কেটিং বা ক্যাম্পেইন গুলোর ব্যাপারে যদি আমাদের একটু আইডিয়া দিতে।
আমরা অফলাইন মার্কেটিং যেহেতু আগে করিনি এটার একটা বড় কারণ ছিল আমরা যেহেতু তখন কোনো ধরনের ফিজিক্যাল শপ দিইনি, পুরোপুরি এটে ছিলাম, সাধারণত আমরা প্রথম এবার কোরবানি ঈদে গরুটাকে আসলে কিভাবে করতে হবে, গরু চেনার উপায় কি, সুস্থ গরু আপনি কিভাবে চিনবেন, এই যে ধরনের সচেতনতামূলক এই ধরনের লিফলেট আমরা উত্তরাতে, হয়তো আপনার বাসায়ও যাওয়ার কথা, উত্তরায় আমরা মোটামুটি একটা ভালো পরিমাণে এটা দিয়েছি, এছাড়া বাড্ডা এরিয়াতে কিছু দেওয়া হয়েছে। ইনশাল্লাহ সামনে শীত আসছে, এখন শীতের বেশ কিছু এনে আরো লিফলেট আমরা ঢাকায় বেশ কয়েকটা জায়গায় আমাদের এভাবে রুশিয়ার গুলো যাবে, আর মাঝে মধ্যে আমরা কিছু কিছু জায়গায় ফেয়ার করি, কোন একটা ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে হয়েছে, ফেয়ার চট্টগ্রামে রিসেন্টলি দুটো করেছি, এইভাবে আস্তে আস্তে আগানো।
আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমরা একবার 2014-15 দিকে এই আমাদের একটা বেশ ভালো সোর্স ছিল ইয়েতে, বলে ইসলামপুরে, গিফট আইটেমের উপরে। তো আমরা একটা গিফট আইটেমের ই কমার্স করতে গিয়ে দেখলাম যে এই ফার্স্টে লজিস্টিক মানে ডেলিভারি লজিস্টিক্সটা খুব টাফ। মানে প্রথমে তো দুইজন ডেলিভারি ম্যান মানে বাইক কিনে দিয়ে ফুল টাইম পালা একটু ডিফিকাল্ট, মানে প্রথমে যেহেতু স্লো গ্রোথ থাকে। কিন্তু থার্ড পার্টি অনেকগুলা এই ডেলিভারি ইয়ের সাথে এজেন্সির সাথে কথাবার্তা বললাম, এদের টার্মস অ্যান্ড কন্ডিশনস বেশ উইয়ার্ড, যে 3 দিন পরে টাকা দিবে না 1 মাস পরে টাকা দিবে, তারপরে এর উপরে কি কি জানি ইন্টারেস্ট ইন্টারেস্ট ব্যাপার স্যাপার আছে। তো কেউ যদি একটা ই কমার্স বিজনেস শুরু করতে চায় মানে ছোট থেকে, হ্যাঁ, ওর মানে কি শুরু থেকেই কি নিজেদের এই ডেলিভারি লজিস্টিক্সটা নিজেদের হ্যান্ডেল করতে হবে, না থার্ড পার্টি অ্যাভেলেবল আছে যেটা
নিজেদের করতে হবে? যদি সেটা ফুড হয়, এমন ফুড যেটা কি হবে, যেটা পচে যাওয়ার সময়, হ্যাঁ, পেরিশেবল আইটেম, সেক্ষেত্রে কি এটার কোনো বিকল্প নেই? এবং এটা যদি ওয়েট জিনিস হয়, আপনাদের বিভিন্ন যে আমাদের ডেলিভারি সার্ভিস গুলো, তারা কি করবে, তারা আপনাকে চার্জ যখন করবে ওয়েট এর উপর ডিপেন্ড করবে, 2 কেজি 5 কেজি আপনার ওয়েট। আমরা যখন গ্রোসারি আইটেম নিয়ে, আমরা স্পেশালাইজ গ্রোসারি আইটেম নিয়ে কাজ করছি, আমাদের তো প্রায় প্রোডাক্ট হচ্ছে কি অর্ডারই থাকে পরিমাণে, অ্যাভারেজ অর্ডার 5 কেজির উপর, তখন আসলে নিজেদের ছাড়া কোনো ওয়ে থাকে না। আর হচ্ছে আপনি যেটা বলছেন মোটরসাইকেল বেসড, এখানে অডিয়েন্সটাও শুনে রাখুক, আমরা যে ডেলিভারি, যেখানে অনেকে মাঝে মধ্যে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ সেবাটা, কখনো কখনো বেশ অভিযোগ চলে আসে যে আপনাদের ডেলিভারি টাইম মতো পাচ্ছি না। এটার একটা বড় কারণ হচ্ছে ঢাকা শহরের জ্যাম প্রথমত, দ্বিতীয় হচ্ছে যে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, এই মোটরসাইকেল এটা একটা এটা রাস্তায় যাবে, ট্রাফিক থেকে শুরু করে যে ধরনের ঝামেলা গুলা সামলাতে হয় এগুলা শেষ করে, এটা খুব আমরা কেন আসলে আরো বেশি চেইন এইভাবে যাওয়া, আমরা চাচ্ছি ইনশাল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে আমরা মোটরসাইকেল বেসড, এটা একদম শুনে আমরা সাইকেল বেসড এ চলে যাব। এটার জন্য ঢাকায় আসলে আমাদের আরো বেশি আউটলেট হওয়া, আরো বেশি পয়েন্ট হওয়া জরুরি, তখন হয়তো আমরা আরো ফার্স্ট ইনশাল্লাহ সেবা দিতে পারবো।
এই জায়গায় আপনার কাছে একটা কোশ্চেন, অনলাইন আসলে বিজনেস এর ক্ষেত্রে আমরা তো এখন মোস্টলি ফেসবুক কেন্দ্রিক একটা ব্যবসা মানে চোখে আসে, কারণ মানুষজন আপনার ই কমার্স থেকে, ই কমার্স বলতে ওয়েবসাইট থেকে অর্ডার করার চাইতে মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি ফেসবুকে অর্ডার প্লেস করাটা, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তো ফেসবুকের ভূমিকাটা কিরকম, এবং একই সাথে একটা সম্পূরক প্রশ্ন করা যায় যে বাংলাদেশে ফেসবুক তো আসলে দেখা যায় যে অনেক সময় পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা শুনলে হঠাৎ ফেসবুক বন্ধ হওয়ার চান্স চলে আসে, সেই ক্ষেত্রে সেটা আবার একই সাথে ঝুঁকিপূর্ণ কিনা?
আমাদেরও কিন্তু শুরুটা হয়েছিল ফেসবুক বেসড, কিন্তু যেটা হয় একটা মার্কেট যখন প্রথমে শুরু হচ্ছে, এখানে মার্কেট সবসময় ডিপেন্ড করে ডিমান্ড সাপ্লাই এর উপরে, আপনার যত বেশি সেখানে সাপ্লাই বাড়বে তত কি প্রোডাক্টের দাম কমবে, এটা আমরা খুব সহজ একটা ইকোনমিক্সের সূত্র জানি সবাই। প্রথম দিকে শুরু হয় আপনি যখন ফেসবুকে কোনো একটা আপনার নিজের পোস্ট পোস্টিং করতেন, কোনো একটা মানে প্রচারণা চাতেন, তখন যে খরচটা হতো, এখন এটা না বাড়লে অ্যাটলিস্ট 10 গুণ বাড়ছে ফেসবুকে। আমাদের ওয়েবসাইটটাতে কি করলাম, মনোযোগ বাড়ালাম, এবং আনন্দে আমাদের এখন যে অর্ডার আসে এর কিন্তু 60% এর উপরে হচ্ছে কি ওয়েবসাইট থেকে আসছে। আমরা সেটার জন্য কি করেছি, বিভিন্ন আমরা যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা চালু করেছিলাম, কেউ যদি ফোনে বা ফেসবুক অর্ডার করে সেক্ষেত্রে তার জন্য ডেলিভারি চার্জ 50 টাকা, কিন্তু ওয়েবসাইটে অর্ডার করলে সে কিভাবে 30 টাকা ডেলিভারি চার্জ, আবার ওয়েবসাইটের ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে 5% ডিসকাউন্ট, এই ধরনের নানা স্কিম আমরা কি করেছি যাতে মানুষ ওয়েবসাইট বেসড হয় তার অর্ডারের জন্য। কারণ ফেসবুকে এখন যে পরিমাণ, এখানে আমি যদি বলি প্লেয়ার, আপনি দেখবেন ফাস্টফুড যখন শুরু হয়েছে তখন কয়জন ছিল, এখন আমাদের কতজন, এখন অনেকেই এখানে কাজ করছে, অনেকজনই ছোট ছোট ব্যয়, সবারই টার্গেট থাকে, একটা ধারণা চলে এসেছে ফেসবুক বেস ছাড়া আসলে পৌঁছানো যাবে না মানুষের কাছে, যাবে না, তারা ওইভাবে কি করে, প্রথম দিকে হাতে একটু টাকা থাকে, ব্যবসা শুরুটা আসলে সহজ, সহজ মানে শুরুটা সহজ, এটা অনেকটা আমরা টি-20 ক্রিকেটের সাথে তুলনা করতে পারি, প্রথম কয়েকটা ওভার কি হবে, খুব ফাস্ট রান আসবে, এর পরের যে পিরিয়ডটা স্ট্রাগল পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে গিয়ে এটাতে টিকে থাকাটাই কষ্ট।
আচ্ছা তোহিত ভাই, আপনার অনলাইন বিজনেসের একটা কোর একটা অংশ হচ্ছে আসলে কাস্টমার সার্ভিস, আই মিন এটার একটা বড় সফলতা ডিপেন্ড করে কাস্টমার সার্ভিস কেমন সেটার উপরে, কাস্টমার অর্ডার নেওয়া, প্রসেস করা এবং টাইম মতো ডেলিভারি করা। এখন বাংলাদেশে যেহেতু ই কমার্সের বিজনেসটা নতুন, তো মোস্ট অফ দ্য কেসে কাস্টমার কেয়ারের ব্যাপারে মানুষের কমপ্লেন খুব বেশি, যে কাস্টমার সার্ভিস বাজে, ব্যবহার জানে না, অর্ডার দিছি বুঝে না, বা এই ধরনের। হ্যাঁ, ইন কম্পেয়ার টু আদার ফাস্ট ফুডের ব্যাপারে এই কমপ্লেন গুলা অতটা শোনা যায় না, বা ফাস্ট ফুডের ব্যাপারে মানুষের একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি হয়েছে। এখন কোশ্চেনটা হচ্ছে, আপনারা অন্যদের থেকে বেটার কাস্টমার সার্ভিস ডেলিভারি করতে পারতেছেন কিসের কারণে? ইজ ইট বিকজ অফ মানি, যে আপনারা কি আসলে ভালো ইনভেস্ট করেন বা ভালো বেতন দিয়ে লোক রাখেন, যেমন করে হয়তো সে গ্রামীণ ফোনের কাস্টমারকে লোক রাখে এরকম, নাকি আপনারা আসলে ট্রেনিং দিচ্ছেন, হয়তো ট্রেনিংটা আপনাদের প্রপার হচ্ছে বা বেটার ট্রেনিং দিতে পারতেছেন বলে আপনাদের সার্ভিসটা ভালো হচ্ছে? তো এখানে আপনাদের পারফরমেন্স বেটার ইম্প্রুভমেন্টের পিছনে ইয়েটা কি, রহস্য যদি থাকে বা?
আচ্ছা, এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হলো যে অনলাইনে তো মানুষ সাধারণত চিপ প্রাইসে প্রোডাক্ট কেনার জন্য যায় আর কি। সোফার বাংলাদেশে এখনো এই পারসেপশনটা অনেকটা বেশি এখনো মার্কেটে আছে। তো মানে ফাস্ট ফুডের ক্ষেত্রে কি বিষয়টা এরকম যে তারা প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো প্রাইসটাও সেভাবে রাখতেছে এবং সার্ভিসটাও ওইভাবে দিচ্ছে?
আমি শুধু কাস্টমার সার্ভিস বলে না, আমাদের একদম যেটা তাদেরকে আমাদের ট্রেনিং এর মাধ্যমে, সেটা ট্রেনিং বলেন মোটিভেশনের মাধ্যমে, আমরা যেটাই প্রথমে তাদের ভিতরে আনার চেষ্টা করি সেটি হচ্ছে তারা যেন ফিল করে হচ্ছে কি তারা এখানে কোনো ধরনের, আমরা যে ধরনের প্রতিষ্ঠানে এখানে চাকরি বা এই ধরনের কিছু না, তারা এটা নিজের একটা ফ্যামিলি হিসেবে ট্রিট করবে। এবং আমাদের এখানে স্যার বলা, বস বলা, এই ধরনের শব্দগুলো একদম নিষিদ্ধ। আমাদের একদম লোয়ার লেভেল থেকে সবাই হচ্ছে কি আমাদেরকে ভাইয়া হিসেবে হচ্ছে কি এটা হিসেবে ডাকে, এবং এটাই ডাকবে এটা আমাদের বলা আছে। এবং তাদেরকেও আমরা এই যে আমাদের যে চিন্তা চেতনা এটা আমরা কি করতে চাই তাদের মধ্যে আমরা পাস করাতে চাই, তাদের মধ্যে এটা আমরা প্রথমে ই করতে চাই যে ঠিক আছে তুমি এভাবে ভাবো, যখন এখানে এসেছো তোমার একটা অবশ্যই এখানে ইয়ে থাকা উচিত, তুমি চিন্তা করবে আমিও কি করব খাদ্যের জন্য, ফুড সেফ ফুডের জন্য কাজ করব, আমার ফ্যামিলিকে আমিও ভালো খাবার দেবো, এটার জন্য যেহেতু ভাইয়ারা কাজ করছে একসাথে হয়ে একটা ফ্যামিলি হিসেবে একটা টিম হিসেবে কাজ করা যায়। এবং তাদের যে ট্রেনিং এর কথা বলেন, ইনশাল্লাহ আমরা ট্রেনিং এর ব্যাপারে খুব সচেতন থাকি, এবং আমরা সবসময় বলি যে প্রত্যেককে বলি তোমরা স্মার্ট হও। এবং আমাদের কাছে স্মার্টের সংজ্ঞাটা কি, আপনি যখন ফাস্ট ফুডে কাজ করছেন আপনার কাছে ফাস্ট ফুডের স্মার্টনেস বলতে কি বোঝে? সে চাচ্ছে স্মার্টনেস বলতে আপনি ফাস্ট ফুড সম্বন্ধে ভালোভাবে জানেন, তার প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জানেন, সেটা কোথা থেকে আসছে, সে কিভাবে কাজ করছে, তার কোন সেক্টরে করে, এটা সম্বন্ধে আপনার পূর্ণ নলেজ। তখন আপনি যখন কথা বলবেন যে কাস্টমার আপনাকে ফোন দিল, যখন সে জানতে যাবে তখন আপনার মধ্যে কি আসে, যখন সে দেখবে যে না আমি যার সাথে কথা বলছি আসলে বেশ ভালো পরিমাণ টি রাখে, তখন তার ধারণাটা কি হয়ে যায়, সে ইমপ্রেস হয়ে যায় তার মধ্যে একটা জিনিস, না আসলে এরা যেটা বলছে তাদের কথার সাথে কি তার একটা আস্থার, তারা হয়তো বা দেখছে না ফোনের ওপারে হয়তো তারা এপারে আছে কিন্তু ওপার থেকে তারা ঠিকই যে আস্থা জিনিসটা তখন তাদের মধ্যে চলে আসে যে না ঠিক আছে আমাদের এনাদের উপর হয়তো বা কি করা যায়। এবং আমরা খুব ওপেন যে আমাদের এখানে সরাসরি আপনি যে কোনো এতে, এবং আমাদের রিভিউ সেকশনে কিন্তু যেমন পজিটিভ কিছু কিছু নেগেটিভও আছে, কিন্তু আমরাও চেষ্টা করি এখান থেকে যারা করেছে আমরা সবসময় নেগেটিভ রিভিউ বা যা সমালোচনা এটাকে সবসময় চেষ্টা করি যে আমাদের করবেন, আমরা এটাকে খুব অপছন্দ করি কেউ একজন আমাদের প্রোডাক্ট পছন্দ করে বা কোনো কারণে সে আমাদের উপর অসন্তুষ্ট কিন্তু না বলে চলে গেল, এটার চেয়ে যারা আমাদেরকে জানাবে এই অভিযোগ তাদেরকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। এবং সেটা থেকে কি করা হয় আমরা সেই ভুলগুলো থেকে শিখে ইনশাল্লাহ আরো ভালো করার চেষ্টা করি। আর দ্বিতীয় যেটা বলছেন যে আসলে চিপ প্রোডাক্ট, এটাতে আমার বেশ বড় ধরনের আপত্তি আছে, এটা সাধারণত আসলে ফুডের সাথে যায় না। আপনি যেমন চিকিৎসার ক্ষেত্রে দেখবেন যখনই যায় সে ভালো ডাক্তার দেখাবে, বাচ্চার জন্য ফ্যামিলির জন্য যখন সে খাবারটা কিনবে সে অবশ্যই চেষ্টা করবে বেস্ট খাবারটা নেওয়ার জন্য। এটার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো ইয়ে পেয়েছি যারা দিয়েছে। এবং আমরা যখনই বলি যে আসলে সেফ ফুড যখন আপনি দিতে যাবেন আপনার কাছে এখানে বাজারের প্রাইসে সবকিছু সব দেওয়া পসিবল নয়, কিছু কিছু প্রোডাক্ট আপনি দিতে পারবেন, আপনাকে স্বাভাবিকভাবে কি করতে হবে একটা আপনাকে সাস্টেন করার মতো, এমন না যে আমি আর মার্কেট টেস্টার দিতে। অনেকে আছেন এখানে হয়তো বা শুরু করার পর তারা দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং থেকে নিয়ে এসেছে খুব কম দামে তারা কি করে দিচ্ছে বা এমন একটা প্রাইসে দিচ্ছে যেটা অন্যদের উপর কি, এটা আসলে মার্কেট নষ্ট করে, মার্কেট যে ইকুইলিব্রিয়ামটা আপনি এসেছেন জি এটা আসলে সাস্টেইনেবল কোনো প্রসিডিউর না বা সাস্টেইনেবল। আমরা চাই কি সে আসুক যেন বুঝে শুনে আসে এটা নিয়ে স্টাডি করুক। তো আমরা এই জায়গাটা থেকে খাবারের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা খুব থাকি সিরিয়াস এবং আমরা এই জিনিসটা ট্রান্সমিট করতে চেষ্টা করছি।
আচ্ছা আচ্ছা, একটা কথা, আপনার যেহেতু কাস্টমার কেয়ার বা এই ধরনের বিষয়ের সাথে কিছুটা রিলেভেন্ট বলা যায়, যে আপনারা তো অনেক ধরনের লোক রিক্রুট করেন বিভিন্ন কাজের জন্য, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে চাকরি নেই, বাজারে কোনো চাকরি নেই। হ্যাঁ, আর যখন এমপ্লয়াররা কথা বলে তখন বলে যে চাকরি ঠিকই আছে তোমার কাজ পারো না, তোমার স্কিল না, আমি তোমায় কেন নিব, ঠিক আছে? এখানে একটা রিয়েলিটি যে বাংলাদেশের এডুকেশন থেকে এডুকেশন সিস্টেমটা এরকম যে যেটা শিখে বের হয় এটা আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্কের সাথে এত বেশি ডিস্টেন্স থাকে যে কাইন্ড অফ কোন স্কিল সেভাবে আসলে তৈরি হয় না অনেকের ক্ষেত্রেই, তাই না? এখন আসলে রিয়েলিটিটা আপনার কাছে কি মনে হয় আপনার আপনার এক্সপিরিয়েন্স থেকে, যে আসলে স্কিল লোক নাই নাকি স্কিল লোক আছে দেওয়ার জায়গা নাই?
এখানে দুটোই আমি বলবো। প্রথমে হচ্ছে আসলে তার এক্সপেকটেশনটা কেমন। অনেকে দেখা যায় সদ্য গ্রাজুয়েশন করেছে, এরপরে তারা এক্সপেকটেশন লেভেলটা এখানে আসলে তাদের এমন থাকে, আপনি নতুন একটা জায়গায় আসছেন, এখানে এসে আপনাকে জব এসে এখানে কাজ করতে হবে, শিখতে হবে, এটা আমার একটা প্রফেশন, এই যে সময়গুলা এটাতে এই ধৈর্যটা কি, সে প্রথমেই চায় হচ্ছে আমাকে আসলে এত স্যালারি না হলে আমি আসতে পারবো না। ওকে ফাইন, স্যালারি নিয়েছেন এখানে, তখন আমরা দেখি কি আপনি ঠিক আছে, কিন্তু এটার জন্য আপনার আসলে আদার্স কি কি আছে, কোন জিনিসটা আপনার, আমি যদি ইউএসপি কি, আপনি আমার কাছে, আমরা যেটা প্রোডাক্টের ক্ষেত্রে বলি ইউনিক সেলিং প্রোডাক্ট, আমার ইউএসপি হচ্ছে এটা, তার ইউএসপিটা কোথায়? আমরা খুব দেখি গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে ছেলে, এখনো ঠিকভাবে ওয়ার্ডের কাজ পারে না, এক্সেলের কাজ পারে না, আমাদের সফটওয়্যার রিলেটেড কাজ এখানে অনলাইনে, এটাই তাদের ক্ষেত্রে। এবং ইংলিশ বলা যায় আমি যে আমাদের পর্যন্ত ইন্টারভিউ হয়েছে যতটুকু ইয়ে করেছি 90% এর উপরে হচ্ছে কি ইংলিশের অবস্থা খুবই বাজে, তারা যখন তারা কিন্তু মোটামুটি একটা শ্রেণীর, তিনি আপনাকে অর্ডার
করছেন,
আমি সেটাই মনে করছি আর কি। আসলে স্কিলটা ডেভেলপ করলে এবং এটা বিশ্বাস করি আপনার স্কিল থাকলে ইনশাল্লাহ আপনি কোথাও আটকাবেন না, আপনার কোনো কোনো জায়গায়। আমাদের ভাইরা সবাই খুব করে চাকরি নাই চাকরি নাই, চাকরি আসলে অনেক কম এটা ঠিক, কিন্তু যদি স্কিল হয় আলহামদুলিল্লাহ চাকরি অভাব হবে না।
আচ্ছা, এখন স্কিল বলতে আসলে সেট অফ স্কিল, যে মনে করেন একটা মানুষ পাস করে আসবে,
আমি খুব ভিতে বলি যে স্কিল বলতে বোঝাচ্ছি আমি মনে করেন আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করতে চাই আমরা ফুড কোয়ালিটি, তাহলে ফুড কোয়ালিটি নিয়ে যে মানুষটা আসবে তার তাইলে আসলে এই যে ফুডের নানা দিকগুলো সম্বন্ধে ভালো জানতে হবে, ফুডটা নিয়ে জানতে হবে আসলে সেটা কোথায় কন্টামিনেশন, সেটা কি হলে সেটা ভালো ফুড হয়, কখন আমরা এটা করতে হবে, এটা নিয়ে মাঠ পর্যায়ে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে আরো ভালো। এটা ছাড়াই কেউ একজন সরাসরি পাশ করেছে কোনো একটা, হয়তো কৃষি ইউনিভার্সিটি যে কোনো জায়গায় পাশ করেছে, সে সরাসরি কি করছে তখন এটাকে হাতে কলমে শেখার ব্যাপারটা, আপনিও যেটা বলছেন আমাদের দেশের পড়াশোনার সাথে কি হয়ে যাচ্ছে যখন সে চাকরিতে সেটার সাথে সে ফুল পাচ্ছে না, এই জিনিসটা খুব চোখে পড়ে যে যেটাতে আসবে সেটা, আমি ফুড কোয়ালিটি হোক আমি কাস্টমার সার্ভিসে যখনই জয়েন করবো তাহলে এখানে আমার প্রথমে চলে আসে আমার ভালো বাংলা জানা ইংরেজি জানা, ভালো বাংলা ইংরেজি দ্রুত টাইপ করতে পারা।
আই থিংক কমিউনিকেশন স্কিল এর বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আই মিন
অনেক অনেক ইম্পর্টেন্ট,
জাস্ট মানে আমি হয়তো অনেক জানি সেটাও এক্সপ্রেস করার একটা মিনিমাম কোয়ালিটি থাকা উচিত, তাই না? কারণ এটা বিদেশে কিন্তু এই জিনিসটার প্রতি খুব জোর দেয় কমিউনিকেশন স্কিল এর উপরে, কিন্তু দেশে এটার উপরে আলাদা করে সেভাবে ফোকাস নাই, যে কারণে অনেক সময় স্কিল থাকলে দেখা যাচ্ছে যে ছেলে পেলে যেটা আছে সেটাও তারা ই করতে জানে না। আই থিঙ্ক এটা একটা প্রবলেম হতে পারে।
ভাই আমরা আসলে আপনাকে তো একজন সচেতন মুসলিম হিসেবেই জানি, তো গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি জব দিকে না গিয়ে বিজনেসের দিকে আসছেন, মোটামুটি এখন একটা স্টেবল সিচুয়েশনে আছেন, অ্যাট লিস্ট আপনার যে প্রতিষ্ঠানটা আমরা অনেক পটেনশিয়াল হিসেবেই দেখি, তো এই ক্ষেত্রে আপনার ব্যবসায়ী হিসাবে আপনার বিজনেসের যে ফিলোসফিটা আর কি, এটা আমাদের সাথে একটু শেয়ার করবেন, এবং আপনার যে বেড়ে ওঠা বা আপনার যে ধর্মীয় বিশ্বাস এই বিষয়গুলো আপনার ব্যবসার সিদ্ধান্তের ক্ষেত্রে কিভাবে আপনার সহযোগিতা করে এই বিষয়গুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন।
আলহামদুলিল্লাহ, সচেতন একজন মুসলিম হিসেবে আসলে তো আমাদের বেশ কিছু দায়বদ্ধতা থেকে যায়, দুটো দায়বদ্ধতা আমরা জানি যে হাকুল ইবাদ আর হাকুল লাভ, আল্লাহর হক বান্দার হক, এই টার্মস দুটোর সাথে আমরা পরিচিত। এখন যখনই আপনি এখানে আসবেন যে আমরা এখানে যে কাউকে নিচ্ছি বা আমরা নিজেরা, যখন প্রথমে তো যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে আজকে যোগ্যতাটা দিয়েছেন যে তার সন্তুষ্টি অর্জন করা সবার আগে জরুরি। আমাদের এখানে আমরা কি করেছি আলাদা ভাবে কিন্তু একটা রুমই বরাদ্দ রেখেছি, শুধুমাত্র এখানে কি হবে প্রত্যেক কক্ষে নামাজটা কি করবে, এখানে যেন আমাদের যারা আছে সবাই মিলে একসাথে নামাজটা পড়া যায়। এবং আমাদের ব্যবসায়িক যখন বড় বড় ডিসিশন গুলো আসে এটার কিন্তু আমরা, আমি আগে বলেছিলাম যে আমাদের শরীয় উপদেষ্টা যিনি আছেন আমরা যে কোনো এথিক কি করি, শুধু এটা না, আমরা কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো বাধাই পড়েছে নানা দিক থেকে এসে, বেশ কিছু এসে কোনো একটা প্রজেক্ট নিবো সেখানে বাধাই পড়েছে। আমরা সবসময় আগে ওনার সাথে কি করি, পরামর্শ করি যখন ওনাদের ইয়েতে সবকিছু, এরপরে আমরা এটার দিকে আগাই। এবং ইসলাম আমাদেরকে এটা থেকে যে হকের ব্যাপারটা, একটা পণ্যকে আপনি শুধুমাত্র কাস্টমারের এন্ডে পৌঁছাই দিলেন, এখানেই আপনার কাজ শেষ হয়ে যায় না, সেটা সে কনজিউম করবে, এরপর সেটা সম্বন্ধে আপনাকে তার ফিডব্যাক দিবে, এবং সেটা আপনি কতটা পজিটিভলি নেয়ার সক্ষমতা রাখেন এটা খুব গুরুত্বপূর্ণ।
সমালোচনাটাও আসলে ভালোভাবে গ্রহণ করার মনোমানসিকতা রাখাটা
মনে, এবং সেটার যে সদর, কারণ এটা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই জিনিসটাও কি হচ্ছে না, হক বা আমরা যেটাকে হালাল বলছি, আপনি যে তার কাছ থেকে নিয়েছেন সেটা ততক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না। এগুলো খুব ইয়েতে আমাদের, তাই আমাদের যে পলিসি, আমাদের কাছ থেকে যখনই কেউ কোনো প্রোডাক্ট নেয়, আমাদের তিনটা পলিসি আছে, রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, রিপ্লেস পলিসি, এটার জন্য সিস্টেম আছে। সেটা ইনশাল্লাহ যে কোনোটাতে আমরা কি করি, যখনই কোনো ধরনের এভাবে আমাদের কখনো কখনো মানুষ হিসেবে আমাদের কখনো কখনো ভুল হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে আমরা সবসময় করতে পারি না, কিন্তু আমরা এই পলিসি গুলো যাতে কি হয়, এবং আমরা বিক্রিত পণ্য আমরা সব জায়গায় অনেক জায়গায় দেখবো যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা মোটামুটি এখন, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই এটা নিই। এবং এটা আরো কিছু আমাদের এখানে, আমি শুধু একা কেন, আমি আর একটা হচ্ছে এখানে আরো যারা আছে, আলোয়ানের মায়ুর ভাই আছেন, যেটা সরোবর আছে, সবুজ, যারা ছোট কাজ করছে আলহামদুলিল্লাহ সেক্টরে, আমরা মনে করি সবারই কি
এই যে একটা দিক ছড়াচ্ছে, মানে এই
আলহামদুলিল্লাহ
পাওয়া যায় যে আসলে মার্কেটে টিকে থাকা যায় এই সার্ভিসগুলো এইভাবে দিয়ে, এই জিনিসগুলো আসলে সমাজে ছড়াচ্ছে
না, আমাদের আস্থা জাগে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক, সেই যে শুরু থেকে আজকে তিন চালু এখনো পর্যন্ত অনেকে আছে আমাদের, সেই প্রথম দিকে যখন দুই একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি তখন থেকে আমাদের সাথে ছিল, এখনো আছে
আলহামদুলিল্লাহ। সো আলটিমেটলি বরকত আসলে আল্লাহর কাছ থেকে, সো এই প্রোডাক্ট ফেরত নিলে যে আসলে ই কমে যাবে, ভ্যালু কমে যাবে এরকম না। আচ্ছা, এটা খুব সেন্সিটিভ টপিক, এরপরে বিজনেস স্ট্র্যাটেজি সম্বন্ধে, এখন ই কমার্সে তো মার্কেটে অন্যান্য প্লেয়াররাও আছে আর কি, বা আরো বড় বড় প্লেয়ার চলে আসছে, দারাজ, অ্যামাজন আসার কথা শোনা যাচ্ছে, আর এই এই টাইপের মানে গ্রোয়িং কম্পিটিশন, মানে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য কি টাইপের স্ট্র্যাটেজি তোমরা মানে নিচ্ছ বা সামনে প্ল্যান আছে?
এই মার্কেটটাতে আমরা যদি ই কমার্স মার্কেট বলি, আসলে ফুড মার্কেট নিয়ে সেটা দারাজ বলেন বা অ্যামাজন এখনো তো আসেনি, এনারা বলেন বা চাল ডাল আছে, মাঝখানে যারাই আছে এরা কিন্তু ঠিক একমাত্র চাল ডাল ছাড়া আর কেউ কিন্তু ডিরেক্ট ফুড নিয়ে কাজ করে না। এবং এখানে আরেকটা ইস্যু, যেটা এনারা কেউই প্রোডিউসার না, এরা সবাই হচ্ছে কি, তারা একজন মধ্যস্বত্ব হিসেবে কাজ করছে এখানে। যেমন আমাদের এটা একটা মার্কেট প্লেস, যেখানে ফাস্ট ফুড হচ্ছে কি তারাই প্রোডিউসার, তারা একাধারে মার্কেট প্লেস, আবার হচ্ছে কি তারা প্রোডাকশন হাউস। এই জায়গাটা খুব একটা ভালো ধরনের কি করে ডিফারেন্স এখানে চলে আসে। যেমন আমাদের প্রোডাক্ট আপনি দারাজেও পাবেন, আজকে ডিলে পাবেন, চাল ডালে পাবেন, আলহামদুলিল্লাহ আমাদের বেশ কয়েকটা প্ল্যাটফর্ম দিয়ে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, তাদের শুধু আমাদের আর অনেকের প্রোডাক্ট আছে। কিন্তু আপনি খাস করে যখনই আসবেন এখানে কি, আমরা এই জিনিসটাতে ডিপেন্ড করি, এবং এখানে টিকে থাকার জন্য আমরা একটা জিনিস টিকে থাকার জন্য আপনার জরুরি অবশ্যই আপনাকে যে জিনিসটা আপনাকে ইয়ে করে রাখবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি। কোয়ালিটি বলতে কি, আপনি সেফ প্রোডাক্ট দিচ্ছেন, এটা কতটুকু মানুষের কাছে আপনি এই জিনিসটা, আপনি নিজে জান হয়তো সেফ, এটা কতটুকু তাদের কাছে পৌঁছাতে পারছেন এবং তাদেরকে এটার উপর আস্থা আনতে পারছেন, এই জিনিসটা খুব জরুরি। এবং এটার জন্য ইনশাল্লাহ আমাদের কিউসি টিম আগে ছোট, এখন সেটা আরো বড় হচ্ছে, আমরা এখন নতুনভাবে আরো বেশ কিছু সায়েন্টিস্টের সাথে আমরা যোগাযোগ করছি। এখন এই যে আমাদের যেটা ছোট আকারে ছিল, এখন এটা যেহেতু এখন ব্যবসার পরিধি যখন বড় হয় তখন আসলে এই বিষয়ে একটা চ্যালেঞ্জ চলে আসে, আপনি কোয়ালিটিটা কতটুকু ধরে রাখতে পারছেন।
আর ফেসবুকে কিছু সোর্সিং কোম্পানি দেখি, যেমন সবুজ উদ্যোগ, তাজা ফল, এরাও কি তোমাদের কম্পিটিটর না? আসলে
না, আমি আসলে কম্পিটিটর শব্দটাতে বিশাল আপত্তি, কম্পিটিটর কোনো এটা শব্দ না, রিজিক তো আসলে উপরওয়ালা থেকে, এটা ফিক্স রিজিক, যার যা রিজিক। এবং ঢাকা শহর এমন জায়গা, এখানে যদি আসলে আপনি কম্পিটিটর বলেন, এখানে যে পরিমাণ মানুষ থাকে, যে পরিমাণ মানুষের বসবাস, এখানে আসলে এটা কিছুই না, আমরা 0.1% মানে এখনো ধরতে পারি নাই, কাজে এটা আসলে কম্পিটিটর এই শব্দটা পুরোপুরি আমার কাছে। আমরা বলতে পারি যে এখানে আরো উৎসাহ, যারা এখানে সেফ ফুড কাজ করুক এটাই আমরা চাই। তারা আছে এখান থেকে, তাদের পক্ষে কি করা পসিবল হয় না, হয়তো বা অনলাইনে এখনো অনেক আসলে অভ্যস্ত নয় যে অর্ডার করবে, এই ধরনের ঝামেলা গুলোতে যেতে নয়, তাহলে
যত বেশি যত বেশি লোকজন আসবে
সম্ভব
মানে মানুষের কাছে পৌঁছাবে
চলে আসবে,
অনেক বেশি বাড়বে। হ্যাঁ,
মার্কেট ম্যাচ,
এই সচেতনতা তৈরি হওয়া, মার্কেটটা ম্যাচ হবে, সচেতনতা তৈরি হওয়া জরুরি।
আচ্ছা ভাই, শেষ দিকে চলে আসছি আমরা, তো আর হয়তো একটা বা দুইটা প্রশ্ন রেখে শেষ করব। একটা হলো, যারা আপনার মাত্র পড়াশোনা শেষ করতেছে, তো ওদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে, যে আপনার সরাসরি কি ব্যবসার দিকে চলে আসা, না আপনার কোথাও 2-4 বছর বা 5 বছর আপনার জবটপ করে এরপর একটা লেভেলে প্রফেশনালিজম গ্রো হলে তারপর ওর আশাটা ওয়াইজ হবে?
সরাসরি চলে আসার জন্য আসলে আমরা কাউকে উপদেশ দিই না, এটা আমি উপদেশ দিব না। অবশ্যই সে অ্যাটলিস্ট বছর না বা 6 মাস হলে কি যেন কোনো একটা প্রতিষ্ঠানে থাকে, এমন প্রতিষ্ঠান যে ধরনের প্রতিষ্ঠান, কারণ প্রতিষ্ঠানে থাকে সে প্রতিষ্ঠানের নর্মস গুলার সাথে, কালচারের সাথে সে কি হয় সে পরিচিত হয়, এখানে আসলে প্রতিষ্ঠানে কার সাথে কিভাবে করতে হয়, কোন বরাবর যেতে হয় বিভিন্ন কাজের জন্য, আমি কাজগুলা কোন সিস্টেমে করব, এটা সম্বন্ধে তার একটা ধারণা আসে। এবং যারা আসলে এই ধরনের ব্যবসাটা, তার তো কোনো একটা ধরন হতে পারে, সেটা যারা আরো ই কমার্স প্রতিষ্ঠান আছে, সে যদি ই কমার্স নিয়ে কাজ করতে চায় কোনো একটাতে কাজ করা, এটা খুব জরুরি। এবং যারা শুরু করবেন তাদের জন্য আমার যে পরামর্শটা থাকবে, এটা আমরা দেখি যে অনেকে শুরু করে কিন্তু সেটা কি করে না, শখের বসে যেন কেউ শুরু না করে, আসলে একদম সিরিয়াসলি আসতে হবে। এবং এখানে আসলে পার্ট টাইম বেসিসে কখনো ব্যবসা হয় না, আপনি পার্ট টাইম সম্বন্ধে এটাকে দাঁড় করাবেন, এই ধরনের স্বপ্ন দেখার সাথে একটা চাকরি থাকবে, অল্প একটু সময় দিয়ে করব, এভাবে আসলে ব্যবসা দাঁড়াতে পারে না, এখানে ফুল টাইম ডেডিকেশন এটা জরুরি, এটা কোনো বিকল্প নাই।
কোন পার্ট টাইম দিয়ে আসলে, এবং অন প্রেমিস ওনার্সরা যদি প্রেমিসে না থাকে
উপস্থিত, হ্যাঁ, আর হচ্ছে নিজের উপস্থিতিটা, আপনার এখানে উপস্থিত থাকা জরুরি, সে যতই আপনার কাছের মানুষ হোক, যতই আপনি দিচ্ছেন এমন কারোর কাছে দায়িত্ব দিচ্ছেন, আপনার নিজের উপস্থিত এটা থাকতেই হবে, নিয়মিত তদারকি এটা করতেই হবে, হতে পারে আপনার কোনো কাজে কিন্তু আপনার মাথায় যে চিন্তাটা চলবে, এই চিন্তার দাম অনেক, আপনি বসে বসে ভাবছেন এটা নিয়ে, এই ভাবনাটা ওকে জরুরি। এবং মূলধনের ক্ষেত্রে আমি আগেই বলেছি, নিজেদের অল্প কিছু মূলধন অবশ্যই থাকতে হবে শুরুতে, করবেন কেউ আপনাকে প্রথমে টাকা দিবে না, এটা একদম 0%।
আচ্ছা, আজকে মনে আমরা একেবারে আমাদের আজকের পডকাস্টের শেষের দিকে চলে আসছি, এই সোশ্যাল বিজনেস অথবা ইসলামিক বিজনেস এবং হালাল বিজনেস এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, একটা উঠতি স্টার্ট আপ বলা যেতে পারে, অথবা আমাদের জন্য একটা ইন্সপিরেশনাল বিজনেস ফাস্টফুড। তো তৌহিদ বা আরেকজন যে আছে তা ফাস্টফুডে আরমান, তাকেও নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আবার ইনভাইট করবো। তো আজকের মতো আমরা মনে হয় বিদায় নিতে পারি, আর অবশ্যই ফাস্টফুড থেকে একটা কুপন থাকবে ইনশাল্লাহ, মুসলিম গ্লাস
সেটা আমরা ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ, মুসলিম গ্যাসের জন্য খুব শীঘ্রই আমরা এটা অ্যাড করে দিচ্ছি, একটা কুপন ইনশাল্লাহ আপনাদের সবার জন্য থাকবে। আর আমার শেষ যেটাই হচ্ছে, খাসপুরে এখনো আসলে তাদের পথ চলার কিছুই না, আমি বলবো খুব মাত্র শুরু করেছে, এটা অনেক দূর, অনেক দূর বলতে আসলে অনেক দূর, বেশ ভালো একটা সময় এখনো পাড়ি দেওয়া বাকি। তো এটার জন্য আপনারা ছিলেন সাথে ইনশাল্লাহ, আপনারা নিজেরা যেমন এখানে অনেকে হয়তো আমাদের কজিন করছে, এবং সাথে আপনাদের আশেপাশে যে সমস্ত ফ্রেন্ড সার্কেল বা পরিচিত তাদেরকে অন্তত বলবেন যে জিনিসটা, কারণ এটা আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের আগানোটাও কি অসম্ভব হয়ে দাঁড়াবে। এবং আমাদের যেন আলোচনা সবসময় আমাদের এখনো যে নীতিতে আছে, নীতিতে যেন আমরা অটল থাকতে পারি ব্যবসার ক্ষেত্রে, ব্যক্তি জীবনে সবকিছুতে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারাকা
দেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি আমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম।